Hello.
আর এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন ও বর্তমান পরিস্থিতি। সঞ্চালন করছেন শগুফতা নাসরিন কুইন।
ধন্যবাদ, শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন ও বর্তমান পরিস্থিতি। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি আছেন। আমাদের সঙ্গে আজ যোগ দিচ্ছেন ডক্টর শফিকুর রহমান, তিনি সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয় জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশনস প্রোগ্রামের পরিচালক ও সমন্বয়ক। ডক্টর শফিকুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে।
আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি।
আমাদের সঙ্গে আরও যোগ দিচ্ছেন সংবাদ বিশ্লেষক ডক্টর মোহাম্মদ আবু নাসের, তিনি ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় বেকার্স ফিল্ডে কমিউনিকেশনস বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এছাড়াও তিনি ক্যালিফোর্নিয়ায় ভয়েস অফ আমেরিকার আমাদের প্রতিনিধি। ডক্টর নাসের, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য।
শ্রোতাদের জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 202-260-9981। এই নম্বরটা বোধ হয় ঠিক না, আমি নম্বরটা একটু পরে আবার বলছি। এছাড়াও আপনারা ফেসবুকে প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আমাদের নম্বরটা হচ্ছে 202-619-3062, ওটা আরেকটা অ্যাডিশনাল নাম্বার, কিন্তু আপনারা এই নম্বরেই করবেন, 202-619-3062। আমাদের বহু শ্রোতা আপনারা জানেন যে এখন নভেম্বর মাসে নির্বাচন হবে, তবে ককাস প্রাথমিক নির্বাচন অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমাদের একজন শ্রোতা বাংলাদেশের খুলনার দাকব থেকে করেছেন, মুকুল সর্দার। তার প্রশ্ন হচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে নানা বিতর্কে জড়িয়েছেন, আন্তর্জাতিক অঙ্গনেও তার নানা সিদ্ধান্ত বেশ সমালোচিত হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে বিচার করলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতার পালা বদল হবার কোনো সম্ভাবনা রয়েছে কি? আগামী নির্বাচনে মিস্টার ট্রাম্প তার দল থেকে কতটা সহায়তা পাবেন? আগামী নির্বাচনে দলের ভেতরে ও বাইরে মিস্টার ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন? এই প্রশ্নটা করেছেন মুকুল সর্দার। প্রথমেই যাচ্ছি ডক্টর শফিকুর রহমান আপনার কাছে।
মুকুল সর্দার, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। এটা অনেকেরই প্রশ্ন যে ট্রাম্পের কোনো অপোজিশন আছে কি না বা ওই ধরনের কোনো রকম। আমরা আমেরিকার রাজনীতিতে যা দেখেছি যে সিটিং প্রেসিডেন্ট যে থাকেন, একজন ইনকাম্বেন্ট বা যে প্রেসিডেন্ট থাকেন, সাধারণত তার বিরুদ্ধে বড় রকম কোনো রকম গ্রুপ বা শক্তি বা ক্যান্ডিডেট সাধারণত দেয়া হয় না। কিন্তু এই ট্রাম্পের সিচুয়েশনে আমরা কয়েকজনকে দেখেছি, যেমন আমার এই সাউথ ক্যারোলাইনা থেকেই আমাদের এর আগের গভর্নর স্যানফোর্ড, উনিও চেষ্টা করেছিলেন কিছুদিন করার জন্য যে অপোজিশনে একজন ক্যান্ডিডেট হবেন ট্রাম্পের রিপাবলিকান পার্টির ভেতরে। এছাড়া আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে ম্যাসাচুসেটসের আরেকজন গভর্নর, রিপাবলিকান গভর্নর ওয়েল্ড, উনিও চেষ্টা করছেন কিছুটা পপুলারিটি নেওয়ার জন্য। কিন্তু রিপাবলিকান পার্টি সম্পর্কে যদি একটু বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এখন যারা পত্রপত্রিকা এবং মিডিয়া যারা বলছে যে এটা ট্রাম্পের রিপাবলিকান পার্টি, সাধারণভাবে আমরা যে রিপাবলিকান পার্টিকে চিনি বা গত 200 বছর যাবৎ যেভাবে রিপাবলিকান পার্টির জনগণের জন্য, সাধারণ লোকের জন্য, সবার জন্য চেষ্টা করা, এই চেষ্টাটা, এই ফিলসফিটা, এই পার্সপেক্টিভটা এখনকার যে ট্রাম্পের যে রিপাবলিকান পার্টি রয়েছে সেখানে নেই। সেই জন্য এখন যে ট্রাম্পের রিপাবলিকান পার্টি হয়েছে, তারা হচ্ছে যে যারা বড় লোক, যারা বড় ব্যাংকার, যারা বড় ব্যবসায়ী, এবং সাধারণ লোকের জন্য যে একটা যে রিপাবলিকান পার্টির অ্যাপিল ছিল সেটা এখন নাই। কিন্তু উনি এত স্ট্রং, এবং আমরা কিছুদিন আগেও দেখেছি ইমপিচমেন্টের সময় এবং তার আগে, এবং এখনও যেটা দেখছি যে উনি বিভিন্নভাবে অন্য যে আরো দুটো ব্রাঞ্চ অফ গভর্নমেন্ট, যেটা জুডিশিয়ারি এবং লেজিসলেটিভ, যারা আইন তৈরি করে, লেজিসলেটিভ যারা কংগ্রেস এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং অন্য অন্য বিচার বিভাগে যেভাবে রয়েছে, এক্সিকিউটিভ ব্রাঞ্চটা যেটা ট্রাম্পের কন্ট্রোলে, উনি এই দুটোকে মানে অত্যন্ত শক্তভাবে কন্ট্রোল করার চেষ্টা করছেন। তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোন রকম বড় রকম ক্যান্ডিডেট বা পপুলার ক্যান্ডিডেট তার বিরুদ্ধে আসবে বলে আমার মনে হয় না।
আচ্ছা, ডক্টর রাজীব আপনি কি বলেন?
জি, ডক্টর শফিকুর রহমান যেরকম বলছিলেন, আমি তার সাথে যোগ করতে চাই যে সাধারণত যিনি সিটিং প্রেসিডেন্ট থাকেন তার বিরুদ্ধে বড় ধরনের কেউ প্রতিদ্বন্দ্বিতা করেন না, এবারও সেরকমই হয়েছে। যেমন একটা উদাহরণ দিতে পারি যে গত সপ্তাহে যখন নিউ হ্যাম্পশায়ারে প্রাইমারি ইলেকশন হলো, সেই নির্বাচনের সময় কিন্তু ভোট, সেই নির্বাচনের সময় কিন্তু রিপাবলিকান দলের প্রার্থী কে হবেন সে বিষয়ে ভোট হয়েছে, এবং সেই সেই নির্বাচনে দেখা গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প, যতদূর আমার মনে পড়ে, উনি 87% ভোট পেয়েছেন, এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যাসাচুসেটস এর সাবেক গভর্নর ওয়েল্ড, তিনি 10% মতো ভোট পেয়েছেন। তার ফলে এর ফলে বলা যেতে পারে যে এটা একেবারেই 99.99% নিশ্চিত যে প্রেসিডেন্ট ট্রাম্পই 2020 সালের যে নির্বাচন হবে নভেম্বর মাসে, সেই নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী আবারও হবেন। এবং আরেকটা হচ্ছে যে উনি প্রশ্ন করেছেন যে তার সমর্থন কেমন আছে এবং তিনি নির্বাচিত হবেন কিনা। রিপাবলিকান দলের মধ্যে তার সমর্থন খুব ভালো পর্যায়ে রয়েছে, এবং কিছুদিন আগে তার যে ইমপিচমেন্ট ট্রায়াল হলো এবং ইমপিচমেন্ট যে প্রসিডিংস হলো, তার আগে রিপাবলিকান দলের মধ্যে তার যে সমর্থন ছিল তার থেকে সমর্থন বেড়েছে। এবং ইন্টারেস্টিং হলো যে অনেকেই মনে করছিলেন যে ইমপিচমেন্ট এর যে প্রসিডিংসটা হলো তার ফলে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা আরো কমে যাবে, কিন্তু দেখা গেল যে জনপ্রিয়তা কমেনি, বরং বেড়েছে। আপনি জানেন যে গ্যালাপ নামে একটা সংস্থা রয়েছে, সেই সংস্থা প্রতিদিন একজন প্রেসিডেন্টের কি পরিমাণ সমর্থন রয়েছে সেটাকে তারা যাচাই করে, সেটাকে তারা বলে হচ্ছে ট্র্যাকিং পোল। সেই ট্র্যাকিং পোলে প্রেসিডেন্টের যে অ্যাপ্রুভাল রেটিং, দেখা যাচ্ছে যে সেই অ্যাপ্রুভাল রেটিং গত কয়েক মাসে আরো বেড়েছে। এবং তার আমাদের শ্রোতার তৃতীয় প্রশ্ন ছিল যে তিনি মনে করছেন যে ট্রাম্প আবারও নির্বাচিত হবেন কিনা। সাধারণত হিস্টোরিক্যালি দেখা যায় যে যিনি সিটিং প্রেসিডেন্ট থাকেন তিনি আবারও পুনর্নির্বাচিত হন, তবে ট্রাম্প আবারও নির্বাচিত হবেন কিনা সেটা নির্ভর করবে, আমার মনে হয়, যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কে হবেন। এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী যদি এমন কোনো ব্যক্তি হন যিনি ট্রাম্পের যারা ভোটার রয়েছেন, মূলত গ্রামাঞ্চলে যারা বাস করেন, একটু সোশ্যালি কনজারভেটিভ, এবং যারা ককেশিয়ান, সাদা আমেরিকান, একটু বয়স্ক আমেরিকান, তাদের সমর্থন যদি ডেমোক্রেটিক পার্টির যিনি প্রার্থী হবেন তাদের সমর্থন যদি আদায় করতে পারেন, আমি যে ধরনের ভোটারদের কথা বললাম, তাহলে হয়তো একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে।
অনেক ধন্যবাদ ডক্টর নাসের। আপনি যেহেতু এই প্রশ্নটা তুললেন ডেমোক্রেটিক পার্টির কথা, তাহলে এবার সেটাতেই যাচ্ছি। ডেমোক্রেটিক পার্টির আজকে একটা বিতর্ক অনুষ্ঠান হচ্ছে আজ রাতে। তো এখন আপনাদের 6 জন আছেন যারা অনুষ্ঠানে, বিতর্ক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, আর প্রথমবারের মতন ডক্টর মিস্টার ব্লুমবার্গ, ব্যবসায়ী যিনি এবং সাবেক মেয়র নিউ ইয়র্কে, তিনি যোগ দেবেন। তাহলে সেই প্রশ্নে আসি, আপনাদের কি মতামত, যে কজন নমিনি আছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন নমিনেশন পাওয়ার জন্য? ডক্টর শফিকুর রহমান,
এই 6 জনের মধ্যে আমরা গতকালকের যে পোলিং হয়েছে সেটা, এবং আজকে এই সকালবেলারও পোলিংয়ে যেটা ডক্টর নাসের বললেন যে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা তারা পোলিং করে যাচ্ছে, গ্যালপ এবং পিউ সেন্টার এবং অন্য অন্য রিসার্চ অর্গানাইজেশনগুলো, তাতে আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত বার্নি স্যান্ডার্স 27% থেকে 30% মতন 29-30 এইরকম একটা নাম্বার পেয়ে এগিয়ে আছেন প্রথম পপুলার মোস্ট পপুলার ক্যান্ডিডেট হিসেবে। এরপরে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তার ভেতরে রয়েছেন যে জো বাইডেন, তারপর পিট বুটাজেজ, হ্যাঁ বুটাজেজ, তারপরে রয়েছেন এলিজাবেথ ওয়ারেন, এবং ব্লুমবার্গের কথা যেটা বললেন যে নিউ ইয়র্কের মেয়র, উনিও যোগ দিয়েছেন এবং উনি এখন দ্বিতীয় পর্যায়ে রয়েছেন 17-18% থেকে 23-এর ভেতরে রয়েছেন। কাজে এখন মানে এর আগে যে ট্রেডিশনাল যে 5-6 ক্যান্ডিডেট ছিলেন, বিশেষ করে জো বাইডেনের যে ভূমিকা ছিল, আমরা ভেবেছিলাম যে এবং এখানকার মিডিয়াও তাই বলছিল যে জো বাইডেন হয়তো 1 নম্বর ক্যান্ডিডেট হিসেবে চলে আসবেন, এবং উনি এসেছিলেন কিছুদিন ছিলেন, তারপরে আমরা বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন, আমরা আইওয়াই দেখেছি যে পিট বুটাজেজ জিতেছে, তারপরে বার্নি স্যান্ডার্স সেকেন্ড নিউ হ্যাম্পশারে বার্নি স্যান্ডার্স জিতেছেন। এখন এটা একটা কমপ্লেক্স সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে। ডক্টর নাসের যেটা বললেন যে কে ক্যান্ডিডেট হবে সেটা খুব ইম্পর্টেন্ট, কিভাবে ট্রাম্পকে হয়তো হারানো যাওয়ার চেষ্টা করবে ডেমোক্রেটিক পার্টি। তো এখানে আমরা যেটা এখন যেটা দেখতে পাচ্ছি যে আজকের এই লাস ভেগাসে যে বিতর্ক হবে তারপরে বোঝা যাবে যে মাইক ব্লুমবার্গ কতখানি পপুলার হয়ে এসেছেন, কারণ ওনার নিজের অনেক অর্থ রয়েছে, উনি $60-70 billion মালিক, উনি ওনার টেলিভিশন চ্যানেল রয়েছে, ওনার অনেক ব্যবসা বাণিজ্য রয়েছে, এবং উনি নিউ ইয়র্কের মতো শহরের 12 বছর মেয়র ছিলেন, ওনার ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটা স্ট্রং সাপোর্টার রয়েছে যারা মডারেট এবং গণতান্ত্রিক হিসেবে বিশ্বাস করে এই ধরনের গ্রুপটা। আবার যেটা আমি বলবো যে ব্লুমবার্গের কাছে রিপাবলিকান পার্টিরও কিছুটা অংশ যেটা ভালো ভদ্র রিপাবলিকান যদি আমরা বলি, যেমন জেব বুশের সাপোর্টার বা যারা ট্রাম্পের রিপাবলিকান নন, তারা ব্লুমবার্গকে হয়তো সাপোর্ট দিতে পারেন। এই জন্য আমরা যেটা দেখছি যে এখন 3 জনের ভেতরে বার্নি স্যান্ডার্স, মাইক ব্লুমবার্গ এবং জো বাইডেনের ভেতরে হয়তো শেষের দিকে এই ধরনের একটা প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার মনে হয়।
অনেক ধন্যবাদ। আমি প্রফেসর নাসের কাছে যাব, তার আগে আরেকবার আমাদের একজন শ্রোতা আছেন টেলিফোনে, নুরে আলম সিদ্দিকি দিনাজপুর থেকে। নুরে আলম সিদ্দিকি, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে একটা সুন্দর একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমেরিকার যে নির্বাচন হয়, এই নির্বাচনটি সারা বিশ্বেই সব দেশে প্রভাব ফেলে। বিগত কয়েকদিন আগে যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে যে অভিশংসন যেটা আলোচনা উঠছিল, তো এই বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতি মানে যতখানি আলোচনা হয় তার থেকে দেখা গেছে বেশি আলোচনা হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের বিষয় নিয়ে। তো এটা অনেক মানে প্রভাব ফেলে সব দেশেই। এটা আমি মনে করি যে আগামী যে নির্বাচন হবে, এই নির্বাচনে এমন এক ব্যক্তি আসা দরকার যে ব্যক্তির আসলে পারে আমাদের মতো বাংলাদেশের মতো স্বাধীন দেশের মতো পাশাপাশি এশিয়া মহাদেশের সব দেশে যেন মানুষ প্রত্যেক ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য বা যে কূটনৈতিক সম্পর্ক আছে আশেপাশে, আশা করবো যে বাংলাদেশের যে বর্তমান যে মিয়ানমারের যে আপনার রোহিঙ্গা যে সমস্যাটা আছে, এই সমস্যাটাও যেন কি বলবো আমরা যেন তার ভালো একটা পথ দেখতে পারি যে সেই ব্যক্তিগুলো কি আমাদের এই বাংলাদেশের জন্য আমাদের যে রোহিঙ্গা সমস্যা আছে এই সমস্যা থেকে উত্তরণে তারা কি কোন ব্যবস্থা নেবেন, এইরকম কোন রাজনৈতিক আগামীতে ক্ষমতা আসতেছেন বা তারা কি এটা আমাদের জন্য?
ঠিক আছে, আমরা আমাদের প্যানেলিস্টদের কাছে যাই তাহলে, তাদের জিজ্ঞেস করি। ডক্টর নাসের, আপনি বলুন, যারা আপনি তো খুব এর উপর নজর রাখছেন, যে প্রার্থীরা আছে তাদের মধ্যে কি উপমহাদেশে প্রভাব রাখবে বা রোহিঙ্গা সমস্যার মতন একটা সমস্যা আর কথা বলেছেন, কিংবা এরকম কোনো ক্যান্ডিডেট আপনি দেখেছেন এ পর্যন্ত?
আসলে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতি সাধারণত ব্যক্তি দ্বারা পরিচালিত হয় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যদি পরিবর্তন হন, তাহলে কিন্তু যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে খুব বড় ধরনের পরিবর্তন হয় না। এবং যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু উপমহাদেশের দক্ষিণ এশিয়ার সবগুলো দেশের সাথে সম্পর্ক বেশ ভালো এবং অনেকদিন থেকেই ভালো। আপনি যদি জানেন যে স্পেশালি যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক এখন বেশ ভালো পর্যায়ে রয়েছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্প খুব শীঘ্রই ভারত সফরে যাচ্ছেন। আর উনি আপনার রোহিঙ্গা সমস্যার যেটা কথা বললেন, আমরা সবাই জানি যে রোহিঙ্গা সমস্যার ক্ষেত্রে কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের একটা খুব ভালো অবস্থান রয়েছে বাংলাদেশের পক্ষে। আপনি যদি অন্যান্য পরাশক্তির কথা বিবেচনা করেন, যেমন চীন, রাশিয়া বা ভারত, আমাদের আমাদের দেশের জন্য যে সমস্ত দেশগুলো খুব গুরুত্বপূর্ণ, তাদের যে ভূমিকা রয়েছে রোহিঙ্গা শরণার্থী বিষয়ে, তাদের ভূমিকার থেকে কিন্তু যুক্তরাষ্ট্রের ভূমিকা অনেক পজিটিভ পর্যায়ে রয়েছে। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রায়ই রোহিঙ্গা বিষয়ে আলোচনা হয়, এবং অনেক সময় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এরকম আলোচনা হয়েছে যে যদি মায়ানমার এই রোহিঙ্গা সমস্যার সমাধান না করে, তাহলে তাদের উপর যে ইকোনমিক স্যাংশন, সেই স্যাংশনটা দেওয়ার কথা বলা হয়েছে। এবং যুক্তরাষ্ট্রের শরণার্থীদের জন্য, আপনার যুক্তরাষ্ট্রের শরণার্থী নয়, আমাদের রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের সরকারের নানা ধরনের সহযোগিতা এখনো বিদ্যমান রয়েছে। আর যদি কোনো কারণে প্রেসিডেন্টের পরিবর্তন হয়, আমার মনে হয় যে এই ধরনের সব অব্যাহত যে সহায়তা রয়েছে সেটা চলবেই, সেটা বড় ধরনের কোনো পরিবর্তন হবে না। তবে পলিটিক্যালি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেটার হয়তো কিছু একটা পরিবর্তন হতে পারে, তবে সেই পরিবর্তনটা মাইনর হবে। কারণ আমি একটু আগে যেরকম বললাম, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি সাধারণত যারা ক্যারিয়ার ডিপ্লোম্যাট রয়েছেন তারাই নির্দিষ্ট করে থাকেন এবং তারাই সেটা পরিচালনা করেন, এবং তবে ডেফিনেটলি প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল নিয়েই তারা করেন। আর এর আগে আমাদের শ্রোতা যেরকম জানতে চেয়েছিলেন যে আপনি জানতে চেয়েছিলেন যে আজকের যে বিতর্ক
অনুষ্ঠান,
আপনি কি চান আমি এটা?
হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই বলুন।
জি, সেটা ইন্টারেস্টিং একটা তথ্য আমি শ্রোতাদের জানাতে চাই যে ডক্টর শফিকুর রহমান যেরকম বললেন যে আজকের নির্বাচন, আজকের যে বিতর্ক এবং আগামী শনিবারে নেভাডা স্টেটে নির্বাচন হবে, প্রাথমিক নির্বাচন হবে, সেখানে মূল প্রতিদ্বন্দ্বী থাকবেন তিনজন, বার্নি স্যান্ডার্স, মাইক এবং এলিজাবেথ ওয়ারেন, আর হচ্ছে জো বাইডেন। আর জাতীয়ভাবে এখন যে সমস্ত জরিপ করা হচ্ছে, নেভাডার পরে হচ্ছে আপনার সাউথ ক্যারোলাইনাতে নির্বাচন হবে, তারপরে ডিসেম্বরের মার্চের 3 তারিখে অনেকগুলো স্টেটে নির্বাচন একসাথে হবে, একদিনে হবে,
সেখানে
ওই মার্চের 3 তারিখে বলা হচ্ছে সুপার টিউজডে। তো মার্চের 3 তারিখে পর্যন্ত যে সমস্ত স্টেটে নির্বাচন হবে, সে সমস্ত স্টেটগুলোতে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান জনমত জরিপ চালাচ্ছে। সেই জনমত জরিপে দেখা যাচ্ছে যে দুজন মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, বার্নি স্যান্ডার্স এবং মাইক ব্লুমবার্গ। মজার তথ্য হচ্ছে এই দুজনের কেউই কিন্তু ডেমোক্রেট নন, এই অর্থে তারা কেউই ডেমোক্রেটিক পার্টির দীর্ঘদিনের সদস্য নন, এবং এখন পর্যন্ত, আজ পর্যন্ত বার্নি স্যান্ডার্স কিন্তু ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক সদস্য নন। তিনি নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ নির্দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন, এবং সেই হিসেবে তিনি এই এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মাইক ব্লুমবার্গ, আপনি জানেন তিনি একসময় রিপাবলিকান পার্টি করতেন, তারপরে তিনি ইন্ডিপেন্ডেন্ট ছিলেন, কিছুদিন আগে তিনি ডেমোক্রেটিক পার্টিতে যোগ দিয়েছেন। এবং মাইক ব্লুমবার্গের বিরুদ্ধে একটা বড় সমালোচনা হচ্ছে, অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেটা বলছেন এবং মিডিয়াতে এর আলোচনা হচ্ছে, যে তিনি টাকা দিয়ে নির্বাচনে জয়ী হতে চাচ্ছেন। তিনি একটু আগে ডক্টর শফিকুর রহমান যেরকম বললেন, তিনি অনেক ধনী মানুষ এবং এখন পর্যন্ত তিনি শুধু টেলিভিশন অ্যাডভার্টাইজমেন্টেই $300 মিলিয়ন খরচ করেছেন।
আর এটাই তো হবে তার প্রথম বিতর্ক অনুষ্ঠান এবারের নির্বাচনে। হ্যাঁ,
জি, এবার এবারের নির্বাচনে আপনার আজকে আজকে ঠিক প্রথম বিতর্ক নয়, আজকের আগে এবং
আগে হয়েছে, মানে মিস্টার ব্লুমবার্গ প্রথমবারের মতন অংশ
নিচ্ছেন। যে এর কারণ হচ্ছে তিনি অনেক পরে ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন, এবং যে সময়ে ইন্টারেস্টিং হচ্ছে আজকে নেভাডাতে আপনার বিতর্ক হচ্ছে, কিন্তু নেভাডাতে যে ব্যালট রয়েছে সেখানে কিন্তু ব্লুমবার্গের নাম নেই। এই কারণে যে আপনি জানেন যে এই প্রাথমিক নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় এক বছর আগে, এবং যে সমস্ত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা এক বছর আগের মতোই ঘোষণা করেছেন যে তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর নেভাডাতে আজকের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমাদের দেশে যেরকম মনোনয়নপত্র জমা দিতে হয় সেরকম এখানেও মনোনয়নপত্র জমা দিতে হয়, সেটা তিন চার মাস আগে হয়েছে। তিন চার মাস আগে যখন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ছিল তখন ব্লুমবার্গ মনোনয়নপত্র জমা দেননি, সে কারণেই আজকে যে
আজকে মানে শনিবার যে
হবে, হ্যাঁ শনিবারের যে নির্বাচন সেই নির্বাচনে কিন্তু ব্লুমবার্গের নাম নেই।
অনেক ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের নিয়মিত বুধবারের অনুষ্ঠান হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন ও বর্তমান পরিস্থিতি। আপনারা যদি চান, আপনারা 202-619-3062 এই নম্বরে ফোন করে আমাদের প্রশ্ন প্যানেলিস্টদের প্রশ্ন করতে পারেন, এছাড়াও আপনারা ফেসবুকে প্রশ্ন করতে পারেন। একজন শ্রোতা লিখেছেন, শঙ্কর হালদার, বর্তমানে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো হলেও আমেরিকা কি ভারতের প্রকৃত বন্ধু হতে পেরেছে? ডক্টর শফিকুর রহমান, আপনি কি বলেন?
এটা খুব মজার প্রশ্ন। বন্ধু, রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে সেরকম কোনো কথা নেই, এগুলো পরিবর্তিত হয় অবস্থা, ব্যক্তি এবং সময়ের ব্যাপারে। সময় চেঞ্জ হলে সম্পর্ক চেঞ্জ হয়ে যায়, ব্যক্তি হলে ওখানে প্রাইম মিনিস্টারকে এবং এখানে প্রেসিডেন্টকে কিভাবে কোন রাজনীতি দল রয়েছে তার উপর নির্ভর করে, এবং একটা সময়ের উপর নির্ভর করে, সময়টা কীরকম, অর্থনৈতিকভাবে কারা কীভাবে কোন দিকে যাচ্ছে সে পৃথিবী তার উপরে। এখন এই তিনটে ফ্যাক্টরের উপরে আমরা যেটা দেখছি, ব্যক্তি যদি আমরা দেখি, নরেন্দ্র মোদীর সাথে, প্রাইম মিনিস্টার মোদীর সাথে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং দুজনেই ডেমোক্রেটিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে পরে অনেকটা ডিক্টেটোরিয়াল রোল প্লে করছেন দুজনেই। তো তাতে আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভেতরে একটা কমনালিটি রয়েছে। তারপরে কিছুদিন আগে হিউস্টনে একটা বড় ক্যাম্পেইন ছিল ট্রাম্পের রিপাবলিকান পার্টির, সেখানে ইন্ডিয়ানদের অর্গানাইজ করে ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের এবং সাধারণ লোকদের মোদী এসে তাকে স্পন্সর করেছে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে তারা ওখানে ক্যানভাসও করেছে, ক্যাম্পেইন করেছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, এবং এর আগে যে ডক্টর নাসের যেটা বললেন যে উনি প্রেসিডেন্ট ট্রাম্প এরপরে ভারতে যাচ্ছে এবং সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম ওপেন করবে তারা গুজরাটে, গুজরাটে বেড়াবে এবং অন্য অন্য জায়গায় প্রেসিডেন্ট ট্রাম্প
তিনটে জায়গায় যাবেন। হ্যাঁ,
তো তাদের যে সম্পর্ক যেটা রয়েছে, কাজে ব্যক্তি পর্যায়ে তাদের সম্পর্ক খুবই ভালো রয়েছে। এখন অর্থনৈতিক এবং অন্য অন্য পর্যায়ে কিছুটা প্রেসিডেন্ট ট্রাম্প যেমন ভারতের বিরুদ্ধে অনেক নতুন ধরনের ট্যাক্স ইম্পোজ করেছেন ব্যবসা বাণিজ্যতে, যেটা তার একটা পলিসি, উনি চীনের বিরুদ্ধে করেছেন, ইউরোপের বিরুদ্ধে, ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে করেছেন, এবং সব জায়গায় সেটা ভারতের বিরুদ্ধেও করেছেন। কাজেই সেটা যে অর্থনৈতিকভাবে যে খুব একটা খুব ভালো সম্পর্ক, এটা আমি বলতে পারবো বলবো না।
আচ্ছা, অনেক ধন্যবাদ। ডক্টর নাসের, আপনার কি মনে হয় ভারত আর যুক্তরাষ্ট্রের সম্পর্কের ব্যাপারে? প্রেসিডেন্টের
যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি আপনি 10 বছর আগের সম্পর্ক দেখেন এবং এখনকার সম্পর্ক দেখেন, তবে নিশ্চিত করেই বলা যায় যে সম্পর্ক বেড়েছে। সেটা শুধু ট্রাম্পের সময় বেড়েছে তেমন কিন্তু নয়, এর আগে যখন প্রেসিডেন্ট ওবামা হোয়াইট হাউসে ছিলেন তখনও কিন্তু সে সম্পর্কের উন্নতি আমরা দেখতে পেয়েছি। আর যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক কেমন হবে সেটা অনেকটাই নির্ভর করে যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্ক কেমন। এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক শুধুমাত্র অর্থনৈতিক সম্পর্কই নয়, সামরিক সম্পর্কটা কেমন সেটাও বিশ্লেষকরা দেখে থাকেন। সামরিক সম্পর্কের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি গত কয়েক বছরেই বেশ সম্পর্কের নানাবিধ উন্নতি হচ্ছে এবং পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক সেটার একটু অবনতি আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক আসলে ভালোই এবং ডক্টর শফিকুর রহমান একটু আগে যেরকম বললেন যে যুক্তরাষ্ট্র দেশের দুই দেশের মধ্যে সম্পর্কের যে অবস্থান তার যে মাত্রা তার থেকে দুই দেশের যে রাষ্ট্রনায়ক এখন রয়েছেন ট্রাম্প এবং প্রাইম মিনিস্টার মোদি তাদের মধ্যে একটা ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ে উঠেছে এবং সম্পর্ক গড়ে ওঠার কারণটা হচ্ছে যে এই দুজনের ব্যক্তিত্ব প্রায় একই রকম, তাদের যে পার্সোনালিটি এবং তারা যে ধরনের রাজনীতি করেন সেই রাজনীতির মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে আমরা একটা সম্পর্ক দেখতে পাই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মূল সমর্থক হচ্ছেন এবং তার যে ইলেক্টরেট তারা হচ্ছেন কিছুটা ন্যাশনালিস্ট এবং কিছুটা ধর্মীয় যারা রিলিজিয়াস ভোটার যারা তারা, আমরা ভারতেও দেখতে পাচ্ছি যে ভারতের মোদীর যারা সমর্থক এবং ভোটার তারা কট্টর জাতীয়তাবাদী এবং তারাও কট্টর ধর্মপন্থী। তো ওই দিক থেকে কিন্তু দুজনের মধ্যে একটা মিল রয়েছে এবং সেই মিলের কারণেই আমার মনে হয় যে ব্যক্তি পর্যায়ে সম্পর্ক বাড়ছে এবং ব্যক্তি পর্যায়ে সম্পর্ক বাড়ার সাথে সাথে রাষ্ট্র পর্যায়ে সম্পর্ক বাড়ছে।
অনেক ধন্যবাদ। আমি ডক্টর শফিক আপনার কাছে আসছি একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে আমরা জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, তিনি আয়োয়া এবং নিউ হ্যামশায়ারে সেরকম প্রতিদ্বন্দ্বিতা করেননি, তিনি চাচ্ছিলেন যে সাউথ ক্যারোলাইনাতেই তিনি প্রথম তার প্রচারটা বেশি করবেন যেহেতু তিনি বলছেন যে সেখানেই তিনি ভালো করবেন। কিন্তু আমরা দেখছি জনমত সমীক্ষায় দেখছি যে তার জনপ্রিয়তা কমেছে। আপনি যেমন আগে বলছিলেন যে সবাই ভেবেছিল যে তিনি হয়তো হবেন, কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে যে সেটা অনেকটা জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে সেটা কমেছে। আপনার কি মনে হয় যে ওনার উনি যে স্ট্র্যাটেজিটা নিয়েছিলেন সেটা কি সঠিক ছিল? আপনি তো সাউথ ক্যারোলাইনাতে আছেন, আপনি একটু বলুন সেখানকার পরিস্থিতির কথা।
হ্যাঁ, সঠিক ছিল ওই সময়ের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ গত তিন চার মাসের আগে যে অবস্থা ছিল সেই পরিপ্রেক্ষিতে তার স্ট্র্যাটেজি ঠিকই ছিল, কিন্তু বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন যেভাবে পার্টিকে একটু বামপন্থী হিসেবে লেফটের দিকে নিয়ে
গেছেন,
তাতে যেটা আমরা দেখেছি যে ওনার বেশ অসুবিধে হচ্ছিল মধ্য মডারেট অবস্থায় থাকার জন্য। তবে আমরা সাউথ ক্যারোলাইনার স্পেসিফিক ভাবে আমি যেটা দেখছি এখনো উনি সাউথ ক্যারোলাইনার যে সংখ্যালঘু যারা আফ্রিকান আমেরিকান কালো ভোটার রয়েছে তাদের ভেতরে উনি এখনো প্রায় 80-90 ভাগের একটা পপুলারিটি তাদের রয়েছে। সাউথ ক্যারোলাইনার ভোটারদের ভেতরে ডেমোক্রেটিক ভোটারদের ভেতরে প্রায় 50% হচ্ছে কালো ভোটারদের ভেতরে বলছি, আর এমনি সাধারণ জনগণ হচ্ছে 37% কালো সাউথ ক্যারোলাইনায়। তো তাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উনি বোধহয় জিততে পারেন সাউথ ক্যারোলাইনা, এখনো বলা যায় না। ব্লুমবার্গের এই কালকে আজকের যে বিতর্ক এবং এর পরের যে বিতর্কগুলো হবে বা সিএনএন এবং এমএসএনবিসি এরা যেগুলো টাউন হল করছে, লোকজন এখনো পরিষ্কারভাবে বুঝতে পারছেন না কে কোথায় কি পলিসিতে দাঁড়িয়ে আছে। এক এক সময় তারা পরিবর্তিত হচ্ছে এবং অবস্থা বুঝে যে যেখানে আনপপুলার হয়ে যাচ্ছে তখন তারা কিছুটা অ্যাডজাস্টমেন্ট করে চলেছেন। তবে আমার এখনো মনে হয় যে সাউথ ক্যারোলাইনায় হয়তো জো বাইডেন জিততে পারেন, কিন্তু দ্বিতীয় কে হবেন ব্লুমবার্গ অথবা বার্নি স্যান্ডার্স অথবা এলিজাবেথ ওয়ারেন এবং বুটেজিজ আমরা ঠিক এক্স্যাক্টলি এখনো পরিষ্কারভাবে বলা কঠিন।
অনেক ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা আছেন মাসুম বিল্লাহ মাজেদ, হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, বলুন।
আমি বাংলাদেশের গাজীপুর থেকে বলছি, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে একটি আলোচনা করবেন,
বলুন আপনার প্রশ্ন।
বাংলাদেশের নির্বাচন হলে আমরা দেখি যে একদল হেরে গেলে অন্য দলকে দোষারোপ করে এবং প্রতিনিয়ত দোষারোপ করতে থাকে, সঠিক এবং সত্য কথাকে সত্যভাবে বলতে পারে না। আর আমেরিকান নির্বাচনে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে এমনটা কি হয়? আর এদেশের নির্বাচন কমিশন কি সত্য এবং সঠিক স্বচ্ছভাবে নির্বাচন গ্রহণ করেন কিনা, আর ভোটাধিকার প্রয়োগে সঠিকভাবে সম্পন্ন হয় কিনা, এই বিষয়গুলো যদি একটু আমরা জানতে পারতাম।
অনেক ধন্যবাদ ডক্টর নাসের। বাসুম বিল্লাম আজিজ যেটা জানতে চাইছেন যে এক দল আরেক দলকে দোষারোপ করে কিনা ইত্যাদি, এবং
সত্যি কথা বলে কিনা,
বলুন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের সাথে বাংলাদেশের নির্বাচনের একটা গুণগত পার্থক্য রয়েছে, সেটা দেখা যায় যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কিন্তু প্রচার বাংলাদেশে যেরকম মাইকিং, বিভিন্ন ধরনের পোস্টার, মিছিল, মিটিং, নানা ধরনের বিভিন্ন কর্মসূচি হয়ে থাকে, সেগুলো কিন্তু এখানে হয় না। আপনি যদি আজকে নেভাডাতে যান বা আগামী সপ্তাহে যখন যখন সাউথ ক্যারোলিনাতে নির্বাচন হবে, তখন সেখানে এখন বেড়াতে যান, তখন নির্বাচন যে হবে এরকম কোনো উত্তাপ আপনার চোখে পড়বে না। তবে নির্বাচনী যে উত্তাপ বা নির্বাচনী প্রচারণা মূলত মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে, এবং সেখানে একদল আরেক দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি সেটা কিন্তু এখানেও হয়, এবং তবে মাত্রাটা একটু কোথায় কম। আর একটা হচ্ছে যে নির্বাচন প্রক্রিয়াটা একটু ডিফারেন্ট। এখানে বাংলাদেশে যেরকম নির্বাচনটা পরিচালিত হয় কেন্দ্রীয় যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তাদের নিয়ন্ত্রণে, কিন্তু এখানে ওরকম একটা কেন্দ্রীয় নির্বাচন কমিশন রয়েছে, এবং কিন্তু নির্বাচনগুলো কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন পরিচালনা করেন না। সাধারণত এই নির্বাচনগুলো পরিচালনা করা হয় কাউন্টি ভেদে, কাউন্টি বলা যেতে পারে যে বাংলাদেশের ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা পরিষদ এরকম একটা সংস্থা, তাদের যে নির্বাচিত প্রতিনিধি রয়েছেন এবং তারা অনেক ভলান্টিয়ার, মূলত নির্বাচনটা পরিচালিত হয় ভলান্টিয়ারদের মাধ্যমে, নির্বাচনে যারা কর্মী রয়েছেন সেখানে, এবং তাদের মাধ্যমে নির্বাচনটা হয়ে থাকে এখানে। আর দেখা যায় যে নির্বাচনের ফলাফলের নির্বাচনের ফলাফল যখন প্রকাশিত হয় তারপরে সাধারণত দুই দলের প্রার্থীরাই বা বহু প্রার্থী যদি থাকে তারা সবাই সেটা মেনে নেয়। কিছুটা গত নির্বাচনের পর থেকে একটু বিতর্ক দেখা গিয়েছে, সেটা হচ্ছে নির্বাচনে বাইরের দেশের বিশেষ করে রাশিয়ার যে হস্তক্ষেপ সেটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং নির্বাচনের যে আপনার মেশিন, কোন কোন ক্ষেত্রে কোন কোন স্টেটে যে ভোটিং মেশিন সেটার একটা ইররেগুলারিটি নিয়ে কথা হয়েছিল, এবং সর্বশেষ যখন আয়োয়াতে প্রাইমারি নির্বাচন হলো সপ্তাহ দুয়েক আগে, তখনও সেখানকার ভোট গণনা নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল। তবে সে প্রশ্নগুলো উঠলেও একদল কিন্তু বলেনি যে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে বা আমাদেরকে জোর করে পরাজিত করা হয়েছে, সেরকম কখনো বলা হয়নি। নির্বাচনে যদি ছোটখাটো কোনো ইররেগুলারিটি থাকে সেগুলো মিডিয়াতেও আসে এবং প্রার্থীরা বলে থাকেন, তবে এবং সেই ইররেগুলারিটিগুলো যাতে অ্যাডজাস্ট করা হয়, যাতে আপনার সেগুলো অ্যাড্রেস করা হয়, সেটার জন্য দুই দলে বা প্রতিদ্বন্দ্বী যেগুলো প্রার্থী থাকেন তারা কিন্তু কমপ্লেন করতে পারেন এবং সেই কমপ্লেনগুলো যথাযথভাবেই আপনার নিষ্পত্তি করা হয়।
অনেক ধন্যবাদ শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে, এবং আমাদের এই অনুষ্ঠান আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি, নির্বাচন ও বর্তমান পরিস্থিতি। একটা প্রশ্ন অনেকের মনেই হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ধরুন রিপাবলিকান পার্টিতে একজন প্রার্থী সবচাইতে, প্রেসিডেন্টই সবচাইতে বেশ মানে জোরালো একজনই প্রার্থী বলা যেতে পারে, কিন্তু ডেমোক্রেটিক পার্টিতে যে বিভাজনটা প্রগতিশীল এবং মধ্যপন্থীদের মধ্যে, এটার উপর যদি আপনারা একটু আলোকপাত করেন ডক্টর শফিকুর রহমান।
ডেমোক্রেটিক পার্টির ইতিহাস যদি আমরা দেখি, এটা সবসময় প্রগতিশীল পার্টি হিসেবে পৃথিবীতে পরিচিত ছিল, কিন্তু যখন 150 বছর আগে যখন হয়েছে তখন কিন্তু এটা অনেক কনজারভেটিভ ছিল, এবং পরিবর্তিত হতে হতে সারা পৃথিবীর সাথে, বিশেষ করে যখন সোভিয়েত ইউনিয়ন হয় তখন তাদেরকে ফেস করার জন্য যেসব সিচুয়েশন তৈরি ছিল, 50s এ 60s এ এই ধরনের প্রতিদ্বন্দ্বিতা এবং সারা পৃথিবীতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ডেমোক্রেটিক পার্টি অনেকটা এগিয়ে এসেছিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে সোভিয়েত ইউনিয়ন এবং রাশিয়া এবং চায়নার যে কমিউনিস্টদের সাধারণ লোকদের উপকার করার যে ফিলসফি বা কমিউনিজম বা সোশ্যালিজম যেগুলো ছিল সেগুলো অনেকটা ডাই ডাউন করছে, অর্থাৎ আস্তে আস্তে সেগুলো চলে যাচ্ছে এবং ওসব দেশেই রাশিয়া এবং চায়নার দুটো দেশেই এখন ক্যাপিটালিজম তৈরি হচ্ছে। ঠিক ওই রকমভাবেই আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে গত 15-20 বছরে সোশ্যালিজমের একটা অর্থাৎ প্রগতিশীল রাজনীতির একটা ভূমিকা ডেমোক্রেটিক পার্টি নিয়েছে, বিশেষ করে বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন এবং আরও কয়েকজন লিডার যারা এগিয়ে এসছে যে সাধারণ লোকের উপকারের জন্য রাজনীতি, তাতে তাদের স্বাস্থ্য, তাদের খাদ্য, তাদের বাসস্থান, বেসিক যে হিউম্যান নিডসগুলো রয়েছে সেগুলোকে সাপোর্ট করার জন্য যেই সব ধরনের প্রোগ্রাম বা স্ট্র্যাটেজি দরকার সেগুলো তারা নিয়ে এগিয়ে আসছে। এখানে আমি একটু বলতে চাচ্ছি যে আমেরিকা সম্পর্কে হয়তো আমাদের অনেকেরই ধারণা হচ্ছে যে আমেরিকা অনেক বড় লোক এবং ইন্ডিয়াও বড় লোক, মানে বিভিন্ন দেশে আমেরিকার ভেতরেও অনেক গরিব লোক রয়েছে যারা $10,000, $12,000, $15,000 নিচে এক বছরে আয় করে। তার মানে হচ্ছে তাদের পভার্টি লেভেলে তাদের অনেক স্টেট অঙ্গরাজ্যে এখনো তাদের বাড়িতে গরম পানি বা পানি সাপ্লাই নেই, তারা অনেক জায়গায় দূরের থেকে পানি নিয়ে আসে। এই ধরনের বিভিন্ন অঙ্গরাজ্যে এমন অবস্থা রয়েছে যা মানে আমেরিকার সমাজে আমেরিকা সম্পর্কে যেটা আমরা ভাবি বা উন্নত এবং অনেক বড় লোক এবং অন্য ভালো সব কিছু অর্থনীতিতে, রাজনীতিতে, টেকনোলজিতে সব কিছুতে, এটা ছাড়াও আরেকটা অংশ রয়েছে। সেই অংশ জনগণকে এবং সেই ভোটারদের ব্যবহার করার জন্য এই বার্নি স্যান্ডার্স এবং এলিজাবেথ ওয়ারেন তারা এই নতুন করে প্রোগ্রেসিভ আইডিয়াগুলো নিয়ে এসছে। আর মডারেট যে ডেমোক্রেটিক রাজনৈতিক এবং ক্যাপিটালিজমে বিশ্বাস করে এবং গণতন্ত্রতে বিশ্বাস করে দুটো একসাথে করে যেভাবে রিপাবলিকান পার্টি এবং ডেমোক্রেটিক পার্টির মডারেট গ্রুপটা এগিয়ে নিয়ে গেছে গত 50 বছরে, তারা একই রকমভাবে যেটা আমরা ওবামাকে দেখেছি, বিল ক্লিনটনকে দেখেছি, এর আগে প্রেসিডেন্ট জিমি কার্টারকে দেখেছি, তারা সবাই ওই মডারেট গ্রুপের ফলোয়ার যেটা রাজনীতিতে সাধারণ লোকের মধ্যবিত্তদের বিশেষ করে সাপোর্ট করে এবং তাদের ভোট নিয়ে সাধারণতভাবে ডেমোক্রেটিক পার্টি চলে।
হ্যাঁ, অনেক ধন্যবাদ ডক্টর নাসের। আপনি কি বলেন, আমরা কিন্তু গত নির্বাচনে দেখেছি যে আমরা যেটা সবাই বিশ্লেষকরা সব মনে করেন যে মধ্যপন্থী যারা থাকেন তারাই তাদের নির্বাচিত, হ্যাঁ, কিন্তু আমরা গতবার দেখলাম যেমন ট্রাম্পের যখন নির্বাচিত হন প্রেসিডেন্ট ট্রাম্প, তখন দেখলাম যে সেটা ঠিক ঘটেনি। তো হ্যাঁ
হ্যাঁ,
ডক্টর নাসির আপনি কি মনে করেন?
আপনি যেরকমটা বলছিলেন যে এখানে যদি আপনি ভোটারদের মধ্যে দেখেন তাহলে তিন ধরনের ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে 30-35% ভোটার, তারা সবসময় ডেমোক্রেটিক পার্টিকে ভোট দিয়ে থাকেন। আর 30-35% ভোটার উল্টো দিকে রয়েছেন যারা সবসময় রিপাবলিকান পার্টিকে ভোট দিয়ে থাকেন। আর বাকি 30% বা 35% ভোটার যারা রয়েছেন তারা তারা কিন্তু প্রতি নির্বাচনে তাদের ভোট কাকে ভোট দেবেন, কোন দলে ভোট দেবেন সেটা পরিবর্তন হয়, তাদেরকে অনেকে ইন্ডিপেন্ডেন্ট বলে। যখন বাংলাদেশে যেরকম 18 বছর বয়সের পর সমস্ত ব্যক্তি আপনা আপনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন, কিন্তু যুক্তরাষ্ট্রে কিন্তু এরকম ঘটে না। যুক্তরাষ্ট্রে যেটা হয় যে 18 বছরের পর আপনি যদি ভোট দিতে যদি চান তাহলে আপনাকে নিজের ইচ্ছায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে হবে, নিজের নাম নিজেকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং সাধারণত সব প্রাপ্তবয়স্ক মানুষই কিন্তু
ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন না। অর্ধেকের মতো প্রাপ্তবয়স্ক মানুষ যারা রয়েছেন তারা ভোটার তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন। ভোটার তালিকায় যখন নিজের নাম অন্তর্ভুক্ত করতে হয় তখনও তাদেরকে ঘোষণা দিতে হয় যে তিনি একজন তিনি ডেমোক্রেটিক দলের সমর্থক, রিপাবলিকান দলের সমর্থক নাকি তিনি ইন্ডিপেন্ডেন্ট। তো জেনারেলি দেখা গেছে যে নির্বাচনে যখন সাধারণ নির্বাচন হয়, প্রেসিডেন্ট নির্বাচন হয়, তখন যে প্রার্থী ওই যে যারা ইন্ডিপেন্ডেন্ট রয়েছেন ভোটার তাদের ভোট বেশি পেয়ে থাকেন, তার সেই প্রার্থী নির্বাচিত হন। তো কিন্তু গত নির্বাচনে দেখা গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যারা রিপাবলিকান দলের কট্টর সমর্থক ছিলেন তাদের ভোট পেয়েছেন, এবং ইন্ডিপেন্ডেন্টদের মধ্যে যারা একটু সোশ্যালি কনজারভেটিভ বাট আপনার ইকোনমিক্যালি কনজারভেটিভ বাট সোশ্যালি লিবারেল অনেকে তাদের ভোটও পেয়েছেন। তো এটা একটা সমীকরণ রয়েছে। আরেকটা হচ্ছে যে এবারের নির্বাচনে যে প্রার্থী যে কজন প্রার্থী মূল প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে রয়েছেন বার্নি স্যান্ডার্স। বার্নি স্যান্ডার্স কিন্তু নিজেকে উনি ঘোষণা দিয়ে বলেন যে আমি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তিনি নিজেকে একজন বাম আপনার গণতান্ত্রিক সমাজবাদী বলে নিজেকে পরিচিত করেন, এবং তার বিরুদ্ধে রিপাবলিকান পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প সহ অন্যরা যারা রয়েছেন তারা তাকে বলার চেষ্টা করছেন যে তার যে রাজনীতি, বার্নি স্যান্ডার্সের যে রাজনীতি সোশ্যালিজম, এবং তাকে কেউ ইভেন কমিউনিস্ট বলেও আখ্যায়িত করছেন, তিনি আসলে সেরকম নন। বার্নি স্যান্ডার্সের মূল যে নির্বাচনী প্রচারণার বিষয় তিনি বলছেন যে এই দেশে ধনী এবং দরিদ্র মানুষের মধ্যে যে বৈষম্য সেটা দিন দিন বাড়ছেই। তিনি প্রায় প্রতিটি নির্বাচনী সমাবেশেই বলেন যে যুক্তরাষ্ট্রে 32 কোটির মতো মানুষ রয়েছে, এই 32 কোটির মানুষের মধ্যে যদি আপনি সবার সম্পদ গণনা করেন তাহলে দেখা যাবে যে উপরের যে তিনজন সবচেয়ে তিনজন যে ধনী ব্যক্তি রয়েছেন যুক্তরাষ্ট্রে সেই তিনজনের যে মোট সম্পদ সেই সম্পদের পরিমাণ হবে 16 কোটি মানুষের সম্পদের সমান। সেই তিনজন হচ্ছেন আমরা জানি যে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, তারপরে অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস এবং ওয়ারেন বাফেট। এই তিনজনের যে সম্পদ মূল তাদের সম্পদ যদি আপনি যোগ করেন তাহলে আমেরিকার অর্ধেক মানুষের সম্পদ তাদের তিনজনের সম্পদের সমান, এবং তিনি সেটাকে বলছেন যে এরকম ব্যবস্থা চলতে পারে না।
ডক্টর নাসের, আমাদের আরেকজন শ্রোতা টেলিফোনে আছেন, ডালিম কুমার ভারত থেকে কল করেছেন। হ্যালো, পঞ্চগড় থেকে। হ্যালো, হ্যাঁ বলুন ডালিম কুমার।
আমি বিশ্লেষকদের কাছে আমি একটু জানতে চাচ্ছি যে মানে আগামী যে নির্বাচন, এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আপনারা কাকে বেশি মানে পছন্দ করছেন, মানে যিনি জনগণ এবং দেশের স্বার্থকে সঠিকভাবে তুলে ধরতে পারবে,
আমাদের সময় অনেক ধন্যবাদ ডালিম কুমার প্রশ্ন করার জন্য। আমাদের হাতে একেবারেই সময় নেই, খুব কম এক মিনিট সময় আছে, আপনাদের দুজনের কাছে যাচ্ছি। আপনাদের কি মনে হচ্ছে ডক্টর রহমান, ডক্টর শফিকুর রহমান?
আমার কাছে যেটা মনে হয় ট্রাম্প এবং ব্লুমবার্গই হয়তো ক্যান্ডিডেট হয়ে বেরিয়ে আসবেন, তাদের ভেতরে ফাইনাল প্রতিদ্বন্দ্বিতা হবে। আমার ব্যক্তিগত ভাবে মনে হয় যে ব্লুমবার্গ যদি কিছু রিপাবলিকান ভোটার নিয়ে আসতে পারেন তাহলে তার জেতার সম্ভাবনা অনেক বেশি।
আচ্ছা, ডক্টর নাসের,
আমি একটু ডিসএগ্রি করব। আমার মনে হয় যে প্রেসিডেন্ট ট্রাম্প তো ডেফিনেটলি রিপাবলিকান দলের প্রার্থী হবেন, কিন্তু ডেমোক্রেটিক দলের প্রার্থী আমার মনে হয় যে আজকে পর্যন্ত জনমত জরিপে যে সমস্ত ফলাফল দেখা যাচ্ছে সেখানে আমার মনে হচ্ছে যে বার্নি স্যান্ডার্স হয়তো ডেমোক্রেটিক দলের প্রার্থী হবেন, এবং যদি বার্নি স্যান্ডার্স প্রার্থী হন তাহলে একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমার মনে হয়।
আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের হাতে আর সময় নেই, ডক্টর শফিকুর রহমান এবং ডক্টর আব্দুল নাসের অনেক অনেক ধন্যবাদ আজ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আজ যাদের প্রশ্ন নিতে পারিনি সত্যি দুঃখিত, শেষ করে দিতে হচ্ছে, কিন্তু এ নিয়ে আমাদের আরও অনেক আলোচনা হবে। অনেক ধন্যবাদ, অনুষ্ঠান এখানেই শেষ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।